الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের কল, SMS, আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন অ্যাড করে থাকি। পাশাপাশি আমরা একটি বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টস এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। উপস্থিত থাকে আমাদের সাথে নাত পরিবেশনকারী ইসলামী ভাই, যার থেকে মাশাআল্লাহ নাত শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিভিন্ন কিতাব, বিভিন্ন রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসল মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমার ডান পাশে রয়েছে আমাদের আজকে ইকরাম হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। শুভেচ্ছা হুজুর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে এবং আমাদের আপনার মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আলফাত হুজুর উপস্থিত রয়েছে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দয়া, শুক্রিয়া হুজুর। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে আপনাকে আমন্ত্রণ এবং আমাদের নাত প্রবেশনকারী ইসলামী আমাদের শাহাদাত ভাই উপস্থিত রয়েছে। মাশাআল্লাহ শাহাদ ভাইয়ের কাছে প্রথমেই যাব। শাহাদ ভাই, আজকে দর্শককে মাশাআল্লাহ আপনি প্রথমে কি শোনাবেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।
আসুন পিপি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশা আল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা صلي على حبيبنا صلي على محمد তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো নবী
দরিদ্রতা থেকে করো ত্রাণ ও গোপীয় নবী, তুমি মোরে প্রাণ তুমি মোরে জান ও গোপীয় নবী, তুমি গরিব দুঃখীদের ডাকে সাড়া, শোনো আমার তুমি আহ্বান ও গোপীয় শোনো আমার তুমি আহ্বান ও গোপীয় নবী, তুমি মোরে প্রাণ তুমি মোরে জান ও গোপীয় মদিনার বীর হৃদয় আমার বড় ব্যাকুল, মদিনার বীর হৃদয় আমার বড় ব্যাকুল, মদিনা দেখার বড় আশা ও গোপীয় নবী, মদিনা দেখার বড় আশা ও গোপীয় নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয় মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, মদিনার পাগল বলে যেন লোকে রয়েছে কত শান গো প্রিয় নবী, এই নামে রয়েছে কত শান গো প্রিয় নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয় নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয় নবী, মদিনায় দেখ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। প্রিয় মদিনার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহব্বত নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নিক, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। সেটি হচ্ছে সৎ কাজের দাওয়াত প্রদান করা, নেকির দাওয়াত দেওয়া, এটা আসলে গুরুত্বটা কতটুকু রয়েছে। এবং এটা যারা সৎ কাজের মানুষকে দাওয়াত প্রদান করে না, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে না, সেটার কী ক্ষতি রয়েছে, আরও অনেক কিছু ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো, জানবো। তার সব প্রথমে আমাদের এখানে বাবু হুজুরের কাছে যাবো, যে আজকে যে বিষয় আমরা নিয়েছি দর্শকের কাছে আপনি প্রথমে কি টপিক তুলে ধরবেন এই বিষয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভালো কাজের আদেশ দেওয়া বা সৎ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফাসমান হামিদের মধ্যে ইরশাদ করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। তাহলে এ থেকে বোঝা যায় এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ পাক পবিত্র কোরআন করিম এভাবে ইরশাদ করেছেন এবং এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে মানুষদেরকে যাতে সৎ পথে আহ্বান করার জন্য। এবং সাথে সাথে আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদেরকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ পাকের রুববিয়ত প্রচার করার জন্য। সাথে সাথে আল্লাহ পাক যে বিধি বিধান, যে নিষেধ, যেগুলো বিধি বিধান আরোপ করেছেন সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ঠিক তদ্রূপ ওইভাবেই বুজুর্গানে দিনগণ ওইভাবেই তাঁদেরা ওই আল্লাহ পাকের আদেশকে শিরোধার্য করে নিয়েছেন এবং ওইভাবে শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছেন এবং ওইগুলো আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আজকে আবির্ভূত হয়েছে। এবং এনিবডি যদি কেউ ওই মডেলকে অ্যাকসেপ্ট করে তাহলে সে কখনো মিসগাইড হবে না, যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের যে আমার প্রিয় হাবিবের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে অনুসরণ অনুকরণের মাধ্যমে তিনি যেভাবেই শরীয়তের পথে মানুষকে আহ্বান করেছেন, বুজুর্গানে দিনগণ সেভাবেই ওইভাবে মানুষকে আহ্বান করেছেন এবং ওই পথে মতে নিজেদেরকে যারা পরিচালিত করেছেন তারাই আজকে স্মরণীয়, তারাই আজকে
স্মরণীয়। তাদেরকে আজকে আমরা স্মরণ করে থাকি, তাদেরকে আমাদের নিজেদের আইডল হিসেবে আমরা বানানো উচিত। এটাই যে আসলে একটা কথাই যে আমাদের গুরুত্বটা আজকের বিষয়ে যেটা আমরা নিয়েছি সৎ কাজের আহ্বান, সেটার মাধ্যমে আমাদের যে আল্লাহ পাক যে জায়গায় কোরআন করিমের মধ্যে আমাদেরকে এই বিষয়ে যে তোমরা সৎ কাজের মানুষকে দাওয়াত প্রদান করো, আহ্বান করো এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করো, এই বিষয়টা কতটুকু গুরুত্ব হলে কোরআন পাকের বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়ে আলোচনা উঠে আসে। তাই আমাদের উচিত যে আমি আপনি আজকে যেই স্থানের মধ্যে রয়েছে, যে যে অবস্থার মধ্যে রয়েছে, যে যে প্রফেশনের মধ্যে রয়েছে, প্রতিটা ক্ষেত্রে আমার পরিবার, আমার সমাজ, আমার অফিস, আমার আদালত, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কতটুকু একে অপরকে ভালো কাজের প্রতি আহ্বান করি আর অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, এটা আমাদের খেয়াল করা উচিত। এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আরও আলোচনা আমাদের কেমন থেকে শুনবো ইনশাল্লাহ। আমাদের অপর মোবাইল লিখে দেওয়া হচ্ছে আমাদের আফাত হুজুরের কাছ থেকে আজকে এই বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। জি হুজুর।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد الله পাক রব্বুল আলামিনের অসংখ্য বড় দয়া হচ্ছে এটা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সৎ কাজের আহ্বান অথবা নেকির প্রতি ভালো কাজের প্রতি আহ্বান সম্পর্কে কিছু বলার তৌফিক যে দিচ্ছেন এটা অনেক বড় নিয়ামত।
আলহামদুলিল্লাহ।
বলে কেন এটা যদি একটু গুরুত্বটা বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করেছেন, যাদেরকে একেবারে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, অর্থাৎ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, আল্লাহ তাআলা ওনাদেরকে যেই কাজ আল্লাহ তাআলা অর্পণ করেছেন, তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে নেকির প্রতি, কল্যাণের প্রতি আহ্বান করা। তো আসলে এটা কোনো সাধারণ কাজ না। যদি এটা সাধারণ কাজ হতো, আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদেরকে এটা দিতেন। এটা অনেক অনেক ফজিলতপূর্ণ এবং অনেক উঁচু মানের একটা কাজ, যে কল্যাণের প্রতি আহ্বান করা। এখন দেখুন একটা জিনিস কি, আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে পাঠিয়েছেন, নবী রসুল ওনারা আপন আপন দায়িত্ব হিসেবে ওনারা এটা করেছে, কিন্তু অন্যান্য নবীদের উম্মতদেরকে, অর্থাৎ তাদের ফজিলতের বিষয়ে বলেন, তাদের মর্যাদার বিষয়ে বলেন, সেভাবে আসে নাই যেভাবে উম্মতে মুহাম্মদের বিষয়ে এসেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কারণ কি, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে যেই আল্লাহ তাআলা কালামগুলো নাজিল করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কালাম, কালামুল্লাহ, কোরআন মজিদ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই কোরআন মজিদে আমার রব তাআলা অনেক জায়গায় এই নেকির কাজের প্রতি আহ্বান সম্পর্কে অনেক কিছু বলেছে। যদি আমরা দেখি, আজকে আমরা অনেক নিজেকে এটা অনেক আনন্দ ফিল করি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
সুবহানাল্লাহ।
এখন এই যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, এই ফজিলত এটা দিয়েছে আল্লাহ তাআলা, তো এর কারণসমূহ অনেক তো রয়েছে
অবশ্য, তার
মধ্যে কিন্তু এটা একটা কারণ যে এই উম্মতদেরকে আল্লাহ তাআলা এই এই নিয়ামত দিয়েছেন, তারা নেকির কাজের প্রতি আহ্বান করবে আর মন্দ কাজের নিষেধ করবে।
সুবহানাল্লাহ।
এখন আমি বলছি না,
আচ্ছা,
এটা আমার রব তাআলা কোরআনে পাকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আমি সেটা পেশ করার চেষ্টা করছি। সূরা আলে ইমরানের 110 নং আয়াতে
জি
এখানে বলা হচ্ছে, বিসমিল্লাহ রহমান রহিম, কুনতুম খায়র উম্মতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
আল্লাহ।
অর্থাৎ কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করা হয়েছে, তোমরা, অর্থাৎ উম্মতে মুহাম্মদকে এটা ইন্ডিকেট করে বলা হচ্ছে, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে।
সুবহানাল্লাহ,
শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আচ্ছা, এরপর কারণগুলো বর্ণনা করলেন আল্লাহ তাআলা, সৎ কাজের আদেশ দিচ্ছ এবং খারাপ কাজের, মন্দ কাজের, মন্দ কাজ থেকে নিষেধ করছো আর আল্লাহর উপর বিশ্বাস রাখছো।
সুবহানাল্লাহ।
এখন দেখেন, এখানে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অনেক বিভিন্ন কারণ
রয়েছে,
তবে এগুলো একটা প্রধান কারণ,
বিশেষ কারণ,
প্রধান কারণগুলোর মধ্যে এগুলো এই কারণগুলো
রয়েছে। মানে প্রথমে কত সুন্দরভাবে উম্মতে মুহাম্মদের গুরুত্বটা উঠে এসেছে,
এর ফজিলত, এর মর্যাদা, উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা স্পেশাল যে করেছেন অন্যান্য উম্মতের মধ্যে, আল্লাহ তাআলা অনেক উম্মত নাজিল করে, অর্থাৎ পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, কিন্তু শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা এই শারাফত, এই মর্যাদা দান করেছেন। তো তার যে কারণ বর্ণনা করা হচ্ছে,
ভালো কাজে,
ভালো কাজের প্রতি আহ্বান করা আর মন্দ কাজ থেকে নিষেধ করা। তো এই যে নবীদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত, যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদের জন্য কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়েছে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তো আমাদের এই জন্য এই নেকির কাজের প্রতি আহ্বান করা আর মন্দ কাজ থেকে বিরত রাখা, এটা নিজের জন্য বলে এবং একে অপরের জন্য, প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উচিত তার আপন আপন পরিচিত, যার যতটুকু সম্ভব রয়েছে, এমন না
আপন স্থানের মধ্যে যতটুকু,
এমন না যে মানে আপনার যতটুকু ক্ষমতা নাই আপনি ততটুকু ব্যবহার করবেন। যেমন কি কথার কথা, আপনার বড়জন কেউ, আপনি তাকে এই আপনি এটা করবেন না, আপনি এটা করতেছেন কেন, আপনি মন্দ কাজ করতেছেন কেন, এরকম না।
জি,
অর্থাৎ আপনি আল্লাহ তাআলা আপনাকে যেখানে যেভাবে রেখেছে, আপনি যদি বড় হন আপনার ছোট ভাই রয়েছে, আপনি যদি গড়ের প্রধান কর্তা হন তাহলে আপনার আন্ডারে যারা রয়েছে, আপনি যদি কোনো কোম্পানির একজন ম্যানেজার হন তাহলে আপনার আন্ডারে যারা রয়েছে, এবং যদি আপনি কোম্পানির একেবারে যদি প্রধান হন তাহলে আপনার নিচে যারা রয়েছে, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যে যে স্থানে রয়েছে আপন আপন তার নিচের ব্যক্তি যারা রয়েছে তাদেরকে সুন্দরভাবে আপনার উত্তম ব্যবহারের মাধ্যমে আপনি চাইলে ভালো কাজের প্রতি আহ্বান করতে পারে।
আসলে এটা কতটুকু
নিষেধ করতে পারে
গুরুত্ব, এটা আমাদের কাছে উঠে আসে। এবং যেটা আপনি বললেন যে আমরা উম্মতে মুহাম্মদে আজকে হয়ে আমরা এত বড় নিয়ামতটা পেয়েছি, যে যেটা নবীগণ যে কাজটা করেছে,
এখানে কাউসার ভাই যদি বলতে যায় একটু যদি আমরা চিন্তা করি, দেখেন অবশ্যই যারা অমুসলিম রয়েছে, ভিন্নধর্মী রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রতি মানুষকে আহ্বান করে। কিন্তু দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রতি ঈমানের দৌলত দান করেছে,
সুবহানাল্লাহ,
আমার নবীর প্রতি ঈমানের দৌলত দান করেছে,
আলহামদুলিল্লাহ।
ইসলামের মতো ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দরবারে যে দ্বীন মকবুল, যে দ্বীন আল্লাহ তাআলার পছন্দনীয়, সেই ধর্ম আমাকে দান করেছে, সেই দ্বীন আমাকে দান করেছে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এখন যখন আমরা এই নিয়ামত পেয়েছি,
জি,
অন্যান্যরা কাজ করলে, ভালো কাজ করলে তারা ফল হয়তো দুনিয়ায় পেয়ে যাবে, কিন্তু তারা আখিরাতে পাবে,
আখিরাতে পাবে না।
কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, আমরা যদি কোনো একটা কল্যাণমূলক কাজ করি,
জি,
আমরা যদি কোনো সৎ কাজ করি, আমরা যদি সৎ কাজের প্রতি কাউকে আহ্বান করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এর নিয়ামত দিবেন, দিবেন, আবার এর ফল, এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দান করেন,
সুবহানাল্লাহ,
ঈমানের বদৌলতের কারণে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এখন আমি বলতে চাই যে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম,
জি,
আমাদের জন্য কত নিয়ামত নিয়ে এসেছেন। আমার ইকরাম বাবু সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উনাকে এমন ভাবে পাঠানো হয়েছে যে দুনিয়ার মধ্যে একজন বান্দাকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে সে এই দুনিয়ার মধ্যেও এই বডির যত প্রয়োজন, এই বডিকে কিভাবে চালাতে হবে, কিভাবে চালে এই বডিতে সুস্থ থাকবে, এবং কিভাবে চললে এই যেই বডির মধ্যে আমাদের আত্মা রয়েছে,
জি,
এই আত্মাকে আল্লাহ তাআলার নৈকট্য পর্যন্ত নিয়ে যেতে পারে,
আল্লাহ,
অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, এই সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়েছে,
নিঃসন্দেহে, আলহামদুলিল্লাহ।
এখন এই যে আমরা যদি সত্যিকারেই আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলার নৈকট্য চাই, তাহলে কল্যাণকে নিজের জন্য আবশ্যক করে
আবশ্যক করে নিতে হবে, অবশ্যই,
কল্যাণময় কাজকে, কল্যাণময় কথাকে, কল্যাণময় কর্মকে, এক কথায় আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা ব্যবহার, যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান রয়েছে,
জি,
আর আল্লাহ তাআলার নৈকট্যটা হওয়া আমাদের জন্য অনেক আসান,
সহজ,
অনেক সহজ,
জি।
তো এই সহজটা আপনি তখনই সম্ভব হবে যখন আপনি কল্যাণকে নিজের জন্য আবশ্যক করেন। ইসলাম পুরোটাই কল্যাণ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ইসলামের প্রতিটি কর্ম, ইসলামের প্রতিটি নির্দেশ আমাদের জন্য কল্যাণই কল্যাণ,
আলহামদুলিল্লাহ।
এই কল্যাণকে নিজের জন্য যদি আবশ্যক করেন,
জি,
আর এগুলো মানুষের নিকট পেশ করি, আমাদের পরিচিত যারা রয়েছে, যে যার জীবন বলেছে সম্ভব, আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের বাণী,
জি,
যে একটা আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও, তো আল্লাহ তাআলা আপনাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের পক্ষ থেকে যে হাদিসে পাক শিখার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পাক কালামের যে অংশটুকু আপনাকে শিখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মের যে বিধান সমূহ সম্পর্কে আপনাকে জানার তৌফিক দিয়েছে, নাম্বার ওয়ান এটা নিজের মধ্যে বাস্তবায়ন করে,
অবশ্যই নিজে
বাস্তবায়ন করে, এরপর সেটাকে আপনি ওই হাদিসে পাকের উপর আমল করার উদ্দেশ্যে, অথবা কোরআনে পাকে যে বলেছেন তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতে পাকের উপর আমলের উদ্দেশ্যে উম্মতে মুহাম্মদ হিসেবে, যেহেতু এটা একটা দায়িত্ব, সেই দায়িত্বকে পালনের উদ্দেশ্যে আপনি আপনার সম্ভব অনুযায়ী আপনি সেটাকে অন্যের নিকট পৌঁছে,
সুবহানাল্লাহ। এবং আমি নিজেও আমল করছি, এটা স্বভাব, অন্যদেরকে যখন আমি এই বার্তাটা পৌঁছে দেবো, সেও যদি আমল করে সেটা স্বভাব আমি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার, নেক কাজের প্রতি আহ্বান করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আর কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনি।
আমি তিন নাত্র শুনতে চাই, একটি হলো এ মুমিনগণ, তাদের নিয়ে কোন তুমি দিলে অনেক খুশি হতো।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল।
আমার নাম মাহি, জেলার আসামি। আমি তিন নাত্র শুনতে চাই, মাত্র পরবর্তী করো, আমার প্রিয় রবি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম নেকির কাজে, সৎ কাজের, কল্যাণের কাজের আহ্বান করার ব্যাপারে। তো এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে মাশাআল্লাহ যে কোরআন করিমের মধ্যে এটার কতটুকু গুরুত্ব এটার বিভিন্ন আলোচনা আমরা শুনছিলাম, আরও কিছু ইনশাআল্লাহ মদিনা আমাদের কামাজ থেকে শ্রবণ করব। জি হুজুর।
ধরো সাইয়েদানা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি,
জি,
তার কাছে এক প্রাদেশিক গভর্নর এসেছিল। তো এসে গভর্নর বিভিন্ন রাষ্ট্রীয় কথা বলছিল। তো ওই সময় যে প্রদীপ জ্বালানো ছিল সেটা রাষ্ট্রীয় কোষাগারের পক্ষ থেকে। তো যে মুহূর্তে প্রাদেশিক গভর্নর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো যে আপনার পরিবার পরিজন কেমন আছেন, আপনারা কি ভালো আছেন, উনি এটার উত্তর না দিয়ে তাড়াতাড়ি প্রদীপটা নিভিয়ে আর একটা প্রদীপ জ্বালিয়ে তারপর বললেন যে আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো আছেন।
অবাক করার মতো একটা কাজ।
গভর্নর বলছে কি ব্যাপার, আপনি এই আনসারটা তো একটু আগে দিতে পারতেন,
কয়েক সেকেন্ডের সময়,
কিন্তু প্রদীপ এটা রেখে আবার আর একটা প্রদীপ জ্বালিয়ে তারপর আনসারটা কেন দিলেন?
আচ্ছা,
তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, নেকির দাওয়াত এটাই, দেখো আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ দেওয়া হয়েছে ওই অর্থের মাধ্যমে কেনা প্রদীপটা হচ্ছে এটা।
আল্লাহ,
যতক্ষণ তুমি আমার সাথে আলোচনা করেছ রাষ্ট্রীয় কাজে তখন সেটা বের করেছি, যখন আমার পারিবারিক বিষয় নিয়ে যখন প্রশ্ন করেছ
বিষয় নিয়ে আলোচনা হচ্ছে
তখন ওইটা রাষ্ট্রীয় পয়সা দিয়ে কেনা প্রদীপের মাধ্যমে দিব না, আমার নিজের পকেটের টাকা দিয়ে যে প্রদীপ কিনেছি সেটা জ্বালিয়ে তারপর আনসারটা দিচ্ছি।
আল্লাহ,
দেখুন দাওয়াত, নেকির দাওয়াত শুধুমাত্র নামাজ রোজা হাজ যাকাত এর মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম এটা শুধু একটা ধর্ম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা,
নিঃসন্দেহে
সবকিছু, একটা মানুষ জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু, কবর হাসর জান্নাত পর্যন্ত যে যে স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপের ধরন কি হবে, এক্সাম কি হবে, আনসার কি হবে, এবং কিভাবে সেই পদক্ষেপগুলা সেই ধাপগুলা অতিবাহিত করতে হবে সেটার বিষয়ে কিন্তু সলিউশন কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন।
নিঃসন্দেহে,
এবং বুজুর্গানের দিন সেটাকে অনুসরণ করেছেন, এবং সেটার মেসেজ হচ্ছে এটা যে এটা আমার পকেটের টাকা দিয়ে নয়, সেজন্য আমি রাষ্ট্রীয় কোষাগারের টাকা, আজকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমি কিভাবে নষ্ট করবো আমার আমার ব্যক্তিগত কাজ,
যেখানে সবারই হক রয়েছে,
সবার হক রয়েছে।
হ্যাঁ,
দেখুন আজকে এই মেন্টালিটি আজকে আমরা যারা রয়েছি,
জি,
মালিক পক্ষকে ফাঁকি দিয়ে,
জি,
তারপর তার কর্মচারীগণ পয়সা নিয়ে নেওয়া, এক ব্যক্তির উক্তি এভাবে যে আমি যখন দেশের বাইরে ছিলাম তো এটা শপিং মলে কাজ করতাম,
জি,
তো আমার স্যালারি ছিল বাংলাদেশি প্রায় 45,000।
আচ্ছা,
45,000, 45,000 টাকা আমার স্যালারি,
জি,
তো আমি ওইখান থেকেও সবাই যখন নিত না আমি এখান থেকে কিছু টাকা নিতাম।
আচ্ছা,
এটা মালিক পক্ষে জানে না,
জানতো না,
অ্যাকচুয়ালি জানতো না, কিন্তু উনি মনে করেন এমনি উনি এতটুকু ধারণা আছে যে এখান থেকে ওরা কিছু না কিছু টাকা নিয়ে ফেলে,
জি,
যে ওই সামান্য কিছু নিতে নিতে প্রতি মাসে আমার স্যালারি গিয়ে দাঁড়ালো 80,000।
আল্লাহ, এটা সামান্য বলা হচ্ছে? হ্যাঁ,
তাহলে দেখুন কাকে ঠকিয়ে কেলাবান হচ্ছে।
হ্যাঁ,
তাহলে এই যে ইসলাম এটাকে বলে নাই হক, হকুল ইবাদ, বান্দার হকটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না তখন আল্লাহ ক্ষমা করবে,
ক্ষমা করবে,
এই এটাই হচ্ছে নেকির দাওয়াত, মানুষকে এই কাজে আহ্বান করা যে আমি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত করা হবে কালকে আমাদের ময়দানে আমি কি করছি এগুলো, তখন তার মধ্যে যখন এই অনুভূতি যখন আসলো, তখন এই হারামের টাকা যখন তার পকেটে যাচ্ছে তখন তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল, তার সন্তানরা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ঘরের মধ্যে সবাই অসুস্থ, সামান্য অসুস্থতার কারণে অনেক টাকা তার ব্যয় হচ্ছে, তখন সে বুঝতে পারলো না আমার এই হারামের টাকার কারণে আমার মধ্যে অশান্তি, তখন সে এটা থেকে এটাকে ফিরে আসলো এবং মালিককে বললো যে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার অনেক নষ্ট করেছি, তখন দেখা যায় তার রোগগুলা আপনা আপনি তাড়াতাড়ি চলে গিয়েছে, এখন থেকে অনেক সুস্থ, অনেক সুস্থ আছে, তখন সে বলতে লাগলো যে ইসলাম আসলে এমন একটা ধর্ম মানুষকে পরিপূর্ণভাবে প্রশান্তি দেওয়ার জন্য ইসলামের যে আইডল গুলা রসুলের পাক সাল্লাহ ইসলাম আমাদেরকে দিয়েছেন, ওই রসুলের আইডল গুলো আমরা যদি মনে প্রাণে যদি ধারণ করে থাকি তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ,
নিঃসন্দেহে,
তাহলে আজকে 30টা বছর পার করেছি, 30টা বছর পর আজকে নামাজ পড়ে শান্তি লাগতেছে আমার, আজকে আহার করে শান্তি পাচ্ছি,
এতদিন হারামের সাথে ছিল বলে
এতদিন পর্যন্ত সেটা আমার ছিল না, ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছেন যে ভালো কাজের বুজুর্গানের দিন এটাই শিক্ষা দিচ্ছেন যে ভালো কাজের আদেশ এটাই যে ভালো কাজ যে আমি ভালো সৎ উপার্জন করে হালাল উপার্জন করব
অন্যকেও এর ব্যাপারে উৎসাহিত করব
এটাই, কিন্তু আজকে আমরা অনেকে রয়েছি যে মানুষকে সৎ কাজের আহ্বান করতে ভালো কথা বলতে লজ্জা পাই।
আসলে হুজুর একটা বিষয় আমি এখানে এটাও বলবো, যখন আপনি সৎ কাজের ব্যাপারটা এনেছেন অনেক সময় আমরা নিজেরা তো হারামের দিকে থাকি বা কেউ কেউ যখন সৎ কাজের মধ্যে চলাফেরা করে তখন ওই সময় আমি এটাও বলে দিই যে ভাই আজকে এখানে আমি বরঞ্চ তাকে গুনাহের দাওয়া দিই, সৎ কাজের কি আজকে দাম আছে, তুমি সৎ কাজগুলো করে কি লাভ, কয়দিন করতে পারো, মানে কেন আমরা মানুষকে আরো গুনাহের কাজের হারাম কাজের দাওয়াত দিচ্ছি, নেকির দাওয়াত দিচ্ছি না, বরং কেউ ভালো পথে বা হালাল পথে চলতে চাইলে তাকে আরো নিরুৎসাহিত করছি।
এটা এটা একটা হচ্ছে যিনি এই কথাটা বলছেন না,
জি,
ওনার মধ্যেও দিনী শিক্ষা নেই,
দিনী শিক্ষা নেই, আসলে
দিনের জ্ঞান নেই,
দিনের জ্ঞান,
সেজন্য ওনারা শুধু তখন আল্লাহকে স্মরণ করেন যখন মুসিবতে পড়ে, যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে স্মরণ করি,
স্মরণ করি,
যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমরা আল্লাহকে স্মরণ করি, যখন বড় রোগ আমার যখন ধরা পড়ে যে উনি আর বেশি দিন বাঁচবে না,
বাঁচবে না,
ডাক্তার ওনাকে সময় দিয়েছেন এক মাস বা দুই মাস,
জি,
তখন উনি চিন্তা করেন হয় আমি তো অনেক অনেক গুনাহের কাজ করি, তখন মানুষ কোনো ভালো ভালো কথা বলেন যে আসলে এই দুনিয়ার খুবই অল্প দিনে আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু উনি এত এত বছর যে অসৎ কাজ করেছিল সেটা বুঝছে এখন যখন মুসিবত পড়েছেন। সেজন্য একজন বুজুর্গ খুব সুন্দর বলেছেন যে চারজন ধরে সোজা করার আগে নিজে নিজে যদি সোজা হয়ে যায় তাহলে মানুষের মধ্যে এত অসঙ্গ থাকতো না,
থাকবে না,
চারজন ধরে আমাকে সোজা করা তার মানে আমাকে যখন মৃত্যুবরণ করবো তখন চারজনে আমাকে কাটে নিবে,
কাটে নিবে,
তখন চারজন ধরে সোজা করার লাগে আমরা আগে সোজা হয়ে
যাই, সোজা হয়ে
যাই, আমরা হলো সুন্নাত, আমাদেরকে এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে আমাদেরকে সৎ পথের আহ্বান করে যাচ্ছেন এবং সঠিক পথের দিশা দিয়ে যাচ্ছেন। আজকে সেই করাচির জমিনের মধ্যে বসে একজন ব্যক্তি আজকে পুরো দুইটা দেশের মধ্যে কোটি কোটি আশেক রসুলের অন্তরের প্রদীপকে জ্বালিয়ে দিয়েছেন, আজকে গুনাহ ভরা পরিবেশকে আজকে দুর্বৃত্ত করে তাদের মধ্যে নেকির পরিবেশ দিচ্ছেন একজন ব্যক্তি। কিভাবে সম্ভব? আল্লাহ পাকের দয়া সম্ভব। তার মধ্যে যদি এরকম আপনি যেটা বললেন যে এত এখনকার ভালো মানুষ আছে, এখন কি আর সরকারের আদেশ দেওয়ার এরকম সিচুয়েশন আছে, মানুষ সবাই চলছে যেদিকে জোয়ার যেদিকে আমরা সেদিকে যাবো, কিন্তু দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্রোতের বিপরীতে চলে,
সুবহানাল্লাহ,
স্রোতের বিপরীতে চলে, আজকে মানুষকে সত্যতার আহ্বান করছে, বড় বড় সিঙ্গার তওবা করে গুনাহের কাছ থেকে আজকে ফিরে এসে আজকে তারা নাচ পরিবেশন করছেন। আমরা এটা দেখি কোটি কোটি যুবক মিসগাইড হয়েছে সেটা না দেখে কোটি যুবক থেকে একজন ফিরে এসে আমাদেরকে সৎ পথের আহ্বান করে যাচ্ছেন, আমরা সেটা খেয়ে দেখি, দেখবেন আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে
ইনশাআল্লাহ।
জাহান্নামের পথ যারা অবলম্বন করে আমরা তাদের কেন দেখবো,
কেন দেখবো?
যারা জাহান্নামের পথ ছেড়ে যারা জান্নাতের পথে এসেছে আমরা তাদেরকেই দেখি
ইনশাআল্লাহ।
তাদেরকে যদি অনুসরণ করি না রপ্তালা খুশি হবেন, আমরাও সঠিক পথের দিশা পাবো
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের অবশ্যই দেখা উচিত, একশো জনের মধ্যে 99 জন খারাপ কাজ করছে বলে আমি বলবো ভাই এগুলো কি দাম রয়েছে কি না, আমি এর দিকটার দিকে তাকাবো না, দেখবো সে একজনের দিকে যে জান্নাতের দিকে হাঁটছে তার দিকে তাকাই এবং তার দিকে ফলো করে নিজেও এগিয়ে আসি ভালো কাজের দিকে, সৎ পথের হালাল ইনকামের দিকে, হালাল উপার্জনের ক্ষেত্রে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজেও আমরা এইভাবে ভালো কাজের দিকে আগাই, অন্যকেও এর ব্যাপারে উৎসাহিত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। একটি কালাম আবার নাত অ্যাড করবো ইনশাআল্লাহ, এরপরে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুনবো আমাদের আপাতত থেকে, জি আমাদের সংক্ষিপ্ত আকারে একটি কালাম ইনশাআল্লাহ আমরা অ্যাড করবো। জি
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাক শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, জান্নাতের বাগান তোমার নবী বলেছেন, হাক শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিব্রাইল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে জিব্রাইল আমিন সদা এসেছে। অদমে বলে কেমন করে যাব মদিনা, অদমে বলে কেমন করে যাব মদিনা, সব বলিব কিন্তু তোমায় আনতে পারি না, সব বলিব কিন্তু তোমায় আনতে পারি না।
মাশাআল্লাহ, মদিনাকে কিভাবে একজন আশিক রসুল বলে থাকতে পারে? প্রতিটা মুহূর্তে তো মদিনা স্মরণীয় হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম নেকির প্রতি আহ্বানের ব্যাপারে, আর হুজুরের কাছে যাব। আচ্ছা, দর্শকের কাছে হুজুর আপনি আর কি বিষয় তুলে ধরবেন?
নেকির দাওয়াত আর কল্যাণের প্রতি আহ্বানের বিষয়ে
জি
যদি বলতে যাই, এক তো কোরআনে পাকের মধ্যে যখন আমরা দেখি অনেক আয়াতের মধ্যে এসেছে, আর বর্তমানে আমরা যদি একটু বিবেচনা করি, খুব কম মানুষই রয়েছে তারা তাদের সন্তানদেরকে আওলাদদেরকে এটা শিক্ষা দেয় যে নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখো আর নেকির কাজের হুকুম দাও, নির্দেশ দাও।
জি,
এটা কিন্তু একেবারে অভাব বলেছিল, মানে নেই, নাইয়ের মতো, খুব কম ফ্যামিলির মধ্যে আছে, অনেকে বিলকুল নেই তা না, অনেকে আছে যে নিজের সন্তানরা, হ্যাঁ হ্যাঁ, কখন চাই জানেন, অনেক ফ্যামিলি এরকম আছে নিজের সন্তান দেখতেছে বরবাদ হয়ে যাচ্ছে, মাকে মানতেছে না,
যখন
বাবাকে মানতেছে না,
হয়ে গিয়েছে,
হ্যাঁ,
আউট অফ কন্ট্রোল,
আউট অফ কন্ট্রোল হয়ে গেছে।
তখন কি করে, তখন দেখা যায় কোন একজন, মানে আমাদের অনেক দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সাথে এরকম ঘটেছে, মুবাল্লিগদেরকে বলে যে ভাইজান একটু আমার সন্তানকে একটু দেখেন, একে কত বোঝাই হয় না, অথচ অনেক ফ্যামিলিকে এরকম দেখা যায়, যেটা বাস্তবতা আমাদের ইসলামীবারে যখন অনেক এরকম ব্যক্তিকে ছেলেকে একটু ইনফাদিস কোশিশ করে বুঝিয়ে যখন একটু এতাকাফের মধ্যে যাতে নেকিতে চলে আসে, নেকির কাজে চলে আসে, যাতে সে যেন নেককার হয়ে যায়, সে যেন নামাজি হয়ে যায়, এটার জন্য চেষ্টা করে। অনেক মা বাবা এমনও রয়েছে, আফসোসের বিষয়, নিজের সন্তান নামাজ পড়তেছে, এটা মা বাবার ভালো লাগে না, মানে তাদের সাথে মিশিও না, তখন নিষেধ করে। আচ্ছা, দাঁড়িয়ে রাখতেছে মনে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মুবারকা, এটা রাখা শুরু করে দিছে, এটাকে পালন করা শুরু করে দিছে, একটা নেকির কাজ, নেকির কাজে আহ্বান পেয়ে সে তার ভালো লেগেছে, সে নেকির কাজটা শুরু করে দিয়েছে, অনেক মা বাবার ভালো লাগে না, এটা
নাউজুবিল্লাহ
নিষেধ করে। চিন্তা করে দেখেন কত আফসোসের বিষয়। আর যারা নিজের সন্তানকে নেকির কাজে লাগিয়ে রাখার জন্যে এবং নেকির কাজে আহ্বান করার জন্যে নির্দেশ দেয়, তাদের বিষয়ে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তার সন্তানকে তিনি যে বলেছেন যে আমার সন্তান তুমি কি করবে, নেকির কাজে আহ্বান করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে, এই আয়াতে পাক কোরআনে পাকে কিন্তু এসেছে, তিনি নিজের সন্তানকে দেন নির্দেশ। এটা হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে দেন নির্দেশ দিয়েছে। তো এখন আমি যদি দেখি স্পষ্টভাবে তিনি নিজের সন্তানকে নামাজের জন্য নির্দেশ দিয়েছে, আবার ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য, মানে অন্যকে যেন ভালো কাজের নির্দেশ দেয় এটা নির্দেশ দিয়েছে, আবার মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য এটা নির্দেশ দিয়েছে। তো এখন আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা এই লোকমান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাকে কত পছন্দ হয়েছে, এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা নাযিল করেছে, আমাদের জন্য একটা শিক্ষা হয়ে গিয়েছে, আমরা কি সেটা অনুসরণ করছি, আমরা কি নিজেরা নিজের সন্তানদেরকে এই কল্যাণের প্রতি আহ্বানের শিক্ষা দিচ্ছি নাকি দিচ্ছি না, নাকি যদি কেউ কল্যাণের প্রতি আহ্বান করে সেটা থেকে আরো নিষেধ করছি,
খারাপ কাজ দেখতে পাও সেটা তুমি বাধা প্রদান করো।
আচ্ছা, এখানে
এই বিষয়টা আমরা,
এখানে আরেকটা বিষয় আমার ইকরাম বাপু হতো এটা তো একমত হবেন, আমরা অনেক মানুষ শুধু মানে সন্তানদের কল্যাণ অথবা কল্যাণের বিষয় শুধু এটা মনে করি, মানে আমার সন্তানের কোনো বিপদ আসবে সেই বিপদ থেকে বাঁচার জন্য সে নিজেকে যেভাবে করবে এটাকে একটু কল্যাণ, মানে কেউ বললো তুমি লেখাপড়া করো, লেখাপড়া যদি না করো তাহলে ভালো একটা চাকরি পাবে না, তাহলে এখন মনকে এটা একটা ভালো কাজের নির্দেশ দিয়েছে। তারপর তুমি
বেশি মোবাইলের মধ্যে বেশিক্ষণ থেকো না, কারণ মোবাইলের মধ্যে বেশিক্ষণ থাকলে তুমি লেখাপড়া করতে পারবে না, এই সেই এরকম বলে। আচ্ছা মন্দ বন্ধুদের সাথে মিশিও না, কারণ তুমি মন্দ বন্ধুদের সাথে মিশলে তোমার সময় নষ্ট হবে, লেখাপড়া করতে পারবে না। অর্থাৎ এই ধরনের কথা যেগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা মা বাবার খুব পছন্দ করে আর সন্তানদের জন্য বলেও, আবার অন্য অন্য বড় যারা আছে তাদেরকে বলে আমার সন্তানকে একটু এগুলোরও কি দিও,
গাইডলাইন
করিও যাতে আমার সন্তান কি একটু লেখাপড়া ভালো করে। তো এটা কিন্তু আমরা খুব সন্তানদের প্রতি আমরা খুব অ্যাক্টিভ হই এই বিষয়ে, আর সন্তানদেরকে যেন ভালো একটা জায়গায় যেতে পারে, ভালো আয় রোজগার করতে পারে, এটার জন্য মানে মাইন্ডটা থাকে। কিন্তু সেটা আমরা কয়জন মা বাবা এরকম রয়েছে, আমি নাই সেটা বলতেছি না, কিন্তু একটু এটা চিন্তা করে কয়জন রয়েছে যে আমার সন্তান দুনিয়া তো সাময়িক জিন্দেগি না, সাময়িক, এরপর যে বিশাল জিন্দেগি আখেরাতের জিন্দেগি, এই জিন্দেগির জন্যে আমার সন্তানকে আমি রেডি করছি। যদি আপনি দুনিয়ার জন্যে সন্তানকে যেভাবে এই কল্যাণ এগুলোকে বুঝতেন, এভাবে যদি আপনি একটু চিন্তা করতেন যে আমার সন্তান যেন আখেরাতে একেবারে শান্তিতে থাকে, তাহলে আপনি আপনার সন্তানের ওই কল্যাণের বিষয়ে তখন আপনার অটোমেটিকলি আপনার অন্তরে চলে আসতো, আপনার বিবেকে চলে আসতো না আমার সন্তানের জন্য নামাজটাও দরকার,
অবশ্যই
আমার সন্তানের জন্য রোজাটাও দরকার, আমার সন্তানের জন্য ভালো ভালো ব্যবহার করা মানুষের সাথে এটাও দরকার, আমার সন্তানের জন্য হালাল ইনকাম করা এটাও দরকার। তখন কি হতো, তখন সন্তানকে ভালো কাজের নির্দেশ মা বাবারা দিত,
অবশ্য
তখন সন্তান যদি কোনো ভালো কাজের নির্দেশ কারো থেকে পায় সেটা যেন আরো পায় সেটার জন্য উৎসাহিত করত,
উৎসাহিত হতো। জি জি,
তো আমরা শুধু দুনিয়ার মধ্যে সন্তান সুখে থাকুক এটার জন্য যত কল্যাণের কথা যত কল্যাণের বাণী আসে এগুলো কিন্তু খুব আমরা ভালোভাবে দিই, ওগুলা দিই না
আসলে।
এটা একটু আমাদের যদি প্রত্যেক আমরা যারা মাদ্রাসা দর্শক রয়েছে আমরা যদি এটা একটু দেখি, এটা একটু চিন্তা করি যে না আমার সন্তানের জন্যে, আমার আশেপাশে যারা রয়েছে আমার ভাইয়ের জন্যে, আমার পরিবার পরিজনের জন্যে কল্যাণ, যেটা দুনিয়ার মধ্যে কল্যাণ হবে আবার আখেরাতেও কল্যাণ হবে, এরকম যত বিষয় রয়েছে এরকম সব বিষয়ে যেন সে যেন কল্যাণের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে হোক আখেরাতের মধ্যে হোক এই কল্যাণের মধ্যে থাকে, তাহলে এর জন্য যত ধরনের নেক কাজের আহ্বান রয়েছে প্রত্যেকের প্রতি, প্রত্যেক নেকের প্রতি, নেকের কাজের প্রতি, সৎ কাজের প্রতি তাকে আমি উৎসাহিত করব।
জি জি, আমাদের এই বিষয় ক্ষেত্রে মানে
তাহলে কি হবে, তাহলে দেখব আমরা প্রত্যেক ফ্যামিলির মধ্যে কিন্তু প্রত্যেকে তখন তাকে অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য হয় এমন প্রতিটা কাজে কিন্তু তাকে উৎসাহিত করা হবে, এবং প্রতিটা সৎ কাজের প্রতি তাকে কিন্তু উৎসাহিত করা হবে। তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা, আল্লাহ তাআলার নৈকট্যর প্রতি আহ্বান করা, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আহ্বান করা, আপনার পরকালের কল্যাণের প্রতি আহ্বান করা, এটা যে কত
উত্তম
কল্যাণমূলক, কত উত্তম আপনার এই কথাটা, এই বাণীটা, এই নেকির দাওয়াতের কথাটা আপনার জবান দিয়ে আপনি কোরআনের পাকের এই আয়াতে বোঝার চেষ্টা করুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটাও রয়েছে যে যে কেউ যে কোনোভাবে যদি আল্লাহ তাআলার প্রতি আহ্বান করে, নেকির কাজের প্রতি আহ্বান করে, এখানে কিন্তু নিয়ত থাকতে হবে। দেখেন নিয়ত থাকতে হবে, আমি এটা কেন বলতেছি, আমরা অনেক সময় স্বাভাবিকভাবে দুনিয়ার কল্যাণের বিষয়ে অনেক কিছু বিষয়ে আমরা বলি, কিন্তু যদি এর মধ্যে ভালো নিয়ত না থাকে তো অনেক সময় অনেক কারণে হয়তো সওয়াব থেকে মারুম হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু যদি আপনার যদি নিয়ত ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে সওয়াব পাবেন।
সন্তুষ্টির জন্য আমি মানুষকে ভালো কাজের দাওয়াত প্রদান করছি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালো নিয়তের কারণে আমরা নেকির দাওয়াতে সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক নেকির দাওয়াত দেওয়ার, সৎ কাজের প্রতি আহ্বান করার। মাশাআল্লাহ কোরআন পাকের অসংখ্য আমরা আলোচনা আমরা শ্রবণ করার সৌভাগ্য হলো। দর্শক কিছু কল এস এম এস এড করবো ইনশাআল্লাহ। জি, আমাদের কিছু কল শুনি।
আজকের অনুষ্ঠানে খুবই ভালো লাগছে, ধন্যবাদ এই মাদানী চ্যানেলকে, একটু দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। অবশ্যই আপনার জন্য দোয়া, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুন। জি, পরবর্তী কল।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজকে দর্শক ইনশাআল্লাহ তালা খুবই ইমান তাজাকারী একটি সোনালী যুগের ঘটনা শোনাব ইনশাআল্লাহ তালা। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক যুগে এক যুবক অত্যন্ত মুত্তাকি ছিল, পরহেজগারী ছিল এবং ইবাদত গুজার ব্যক্তি ছিল। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই যুবকের ইবাদতের ব্যাপারে প্রশংসা করতেন। যুবকটি এশারের নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতার সেবা করার জন্য চলে যেতেন। রাস্তায় এক সুন্দরী নারী তাকে ডাকত, কিন্তু যুবকটি সেদিকে লক্ষ্য না দিয়ে অর্থাৎ দৃষ্টিপাত না করে নিজের দৃষ্টি নিচে রেখে সেখান থেকে চলে যেতেন। অবশেষে একদিন সেই যুবকটি শয়তানের ধোকায় পড়ে এবং সেই মহিলাটির ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু তিনি যখনই দরজায় গিয়ে পৌঁছালেন তখন আল্লাহ পাকের এই মহান ফরমানটি স্মরণে এসে গেল। আর আল্লাহ তাআলার ফরমান কি? সূরা আরাফ আয়াত নম্বর 201 আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয় যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের সোয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, সাথে সাথে তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মোবারকা স্মরণে আসার সাথে সাথে তার মনে আল্লাহ পাকের ভয় এমনভাবে প্রভাব বিস্তার করতে লাগলো যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যখন সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে পৌঁছায়নি তখন তার বৃদ্ধ পিতা তাকে খুঁজতে বের হলেন, সেখানে চলে এলেন এবং লোকজনের সাহায্যে তাকে সেখান থেকে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর তার পিতা তার কাছে জানতে চাইল ঘটনা কী ঘটেছে। যুবকটি সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পর যখনই পবিত্র কোরআনে পাকের এই আয়াতটি আসলো সে আবার অজ্ঞান হয়ে গেল। রাতারাতি সে তখন জোরে একটি চিৎকার দিয়ে উঠল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রাতারাতি তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সকালে ঘটনাটি যখন হযরত সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো তখন তিনি সমবেদনা জ্ঞাপনার্থে তার পিতার নিকট গেলেন। তিনি তাকে বললেন, রাতেই কেন আমাকে জানালেন না? আমিরুল মুমিনিন ওই যুবকের বাবাকে বললেন, রাতে কেন আমাকে জানালেন না, তাহলে আমিও জানাজায় অংশগ্রহণ করতাম। কেমন যুবক ছিল আর কেমন তার ইবাদত ছিল, আর যার ইবাদতে ফারুকে আজম আমিরুল মুমিনিন বললেন যদি আমাকে রাতেই জানাতেন তবে আমি তার জানাজায় অংশগ্রহণ করতাম। ওই যুবকের বাবা আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার আরামের কথা ভেবে আপনাকে ডাকাটা বা আপনাকে বলাটা আমি উচিত মনে করিনি। তিনি বললেন, আমাকে তার কবরে নিয়ে চলো। যখন আমিরুল মুমিনিন সেই যুবকের কবরে যেতে ইচ্ছা পোষণ করলেন সেখানে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াতে কারিমা পাঠ করলেন, সূরায় রহমান আয়াত নম্বর 46 কানজুল ইমান থেকে অনুবাদ, আর যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন কবরের ভিতর থেকে সেই যুবকটি উচ্চ আওয়াজে বললেন, হে আমিরুল মুমিনিন, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে দুটি জান্নাত দান করেছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার ভয় অন্তরে দান করুক, আল্লাহ তাবারক তাআলার ভয় রেখে ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, সোনালী যুগের খুব সুন্দর একটি ঘটনা শোনা, সৌভাগ্য হলো। আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। দর্শক মাশাআল্লাহ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল সৎ কাজের প্রতি আহ্বানের ব্যাপারে। আমরা খুব সুন্দর মাশাআল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সন্তানদেরকেও কীভাবে সৎ কাজের ব্যাপারে আদেশ, এমনকি তারাও যেন অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, সে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিনবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াদ আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।